الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت اقدس مسیح موعود علیہ الصلوۃ والسلام پবিত্র কুরআনের বিভিন্ন কল্যাণের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় বলেন, এর কল্যাণ ও আশীষের ধারা সর্বত্র সর্বদা বহমান, আর তা সকল যুগে সেভাবেই সুস্পষ্ট সমুজ্জ্বল যেমনটি মহানবীর যুগে ছিল। পুনরায় তিনি বলছেন, এটি সত্য কথা যে বেশিরভাগ মুসলমান পবিত্র কোরআনকে পরিত্যাগ করেছে, কিন্তু তা সত্ত্বেও পবিত্র কোরআনের জ্যোতি ও কল্যাণরাজি এবং এর প্রভাব সদা জীবন্ত ও সজীব আর সতেজ। আর আল্লাহ তাআলা সবসময় নিজ নিজ সময়ে নিজের বান্দাদেরকে তাদের সাহায্য প্রদানের জন্য প্রেরণ করে আসছেন, কেননা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ নিঃসন্দেহে আমরা এই যিকির অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি আর আমরাই এর সুরক্ষাকারী। সুতরাং বর্তমান যুগে আল্লাহ তাআলা মহানবীর প্রকৃত দাসকে পবিত্র কোরআনের প্রচারের জন্য পাঠিয়েছেন, পবিত্র কোরআনের সুরক্ষার জন্য প্রেরণ করেছেন, তাকে সেসব তত্ত্বজ্ঞান শিখিয়েছেন যা মানুষের কাছে গোপন ছিল, তার মাধ্যমে পবিত্র কোরআনের কল্যাণ রাজির এক ঝর্ণাধারা প্রবাহিত করেছেন। তিনি এসেছেন বা তার আগমনের উদ্দেশ্যই ছিল পবিত্র কোরআনের আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করা, কিন্তু দুর্ভাগ্যবশত নাম সর্বস্ব আলেমরা তার দাবির শুরু থেকেই তার বিরোধিতাকে নিজেদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছে আর কোনো যুক্তি ও জ্ঞানের কথা শুনতে চায় না, আর জনসাধারণকে তারা বিভ্রান্ত করছে, নিজেরা তো জ্ঞান ও প্রজ্ঞা বঞ্চিত সম্পূর্ণভাবে, কিন্তু আল্লাহ তাআলা যাকে এই কাজের জন্য পাঠিয়েছেন তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা এরা করতেই থাকে, আর একেই তারা মনে করে যে পবিত্র কোরআনের সেবা। পাকিস্তানে বিভিন্ন সময়ে এসব আলেম খেপাটে হয়ে ওঠে, আর এদের সাথে কতিপয় সস্তা জনপ্রিয়তা প্রত্যাশী রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তারাও যোগ দেয় এবং আহমদীদেরকে বিভিন্ন অজুহাতে নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হয়। কিছুদিন থেকে আবার এরা পবিত্র কোরআনের বিকৃতি ও অবমাননার মন গড়া মামলায় আহমদীদেরকে জড়ানোর চেষ্টায় উঠে পড়ে লেগেছে। খোদা তাআলা এদের দুষ্কৃতি থেকে রক্ষা করুন, আর যেসব আহমদীকে তারা এসব মিথ্যা ও নির্যাতনমূলক অভিযোগে বন্দি করে রেখেছে তাদের দ্রুত মুক্তিরও ব্যবস্থা করুন। যেমনটি আমি বলেছি, বর্তমান যুগে হযরত মসীহ মওউদের শিক্ষার আলোকেই পবিত্র কোরআনের জ্ঞান ও গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ হয়। আর আহমদিয়া জামাতে সারা পৃথিবীতে এই কাজ করে চলেছে। হযরত মসীহ মওউদ আসলাম পবিত্র কোরআনের মাহাত্ম্য ও গুরুত্ব আর মান ও মর্যাদা সম্পর্কে তার বিভিন্ন বক্তব্য ও রচনা বলিতে যেসব গুরুতত্ত্ব বর্ণনা করেছেন, আজ তা আমি আপনাদের সামনে তুলে ধরব। পবিত্র কোরআনের বা পবিত্র কোরআন যে পূর্ণ ও উৎকর্ষ শিক্ষা সে বিষয়টি বর্ণনা করতে গিয়ে এক জায়গায় তিনি বলেন, পবিত্র কোরআন শিক্ষার ক্ষেত্রে কামেল বা পরিপূর্ণ আর কোনো সত্যই এর বহির্ভূত নয়, কেননা মহাসম্মানিত ও প্রতাপান্বিত আল্লাহ তাআলা বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইই, অর্থাৎ আমরা তোমার প্রতি সেই গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে সকল বিষয়ের বিশদ বিবরণ রয়েছে। পুনরায় বলেন, মা ফরওয়াতনা ফিল কিতাবি মিন শাইই, অর্থাৎ আমরা কোনো জিনিস এই কিতাবের বাইরে রাখিনি, কিন্তু একই সাথে আমার এই বিশ্বাস রয়েছে যে পবিত্র কোরআন থেকে সমস্ত ধর্মীয় বিষয় খুঁজে বের করা এবং সঠিক ব্যাখ্যা প্রদান করা এবং ঐশী ইচ্ছা অনুসারে এর সংক্ষিপ্ত বিষয়াদির সঠিক ব্যাখ্যা করার সামর্থ্য সকল আলেম ও মৌলবীর কাজ নয়, অর্থাৎ সবাইকে এই যোগ্যতা দেওয়া হয়নি যে সে কোরআনের তাফসীর ও ব্যাখ্যা করবে এবং এর গভীরে অবগাহন করে তত্ত্বজ্ঞানের মুক্তি আহরণ করবে। তিনি বলেন, এটি বেশিরভাবে তাদের কাজ যাদেরকে নবুয়ত প্রদান করা হয়েছে বা যাদেরকে মহান ওলির মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং এমন ব্যক্তিবর্গের জন্য যারা এলহামপ্রাপ্ত না হওয়ার কারণে পবিত্র কোরআনের তত্ত্বজ্ঞান খুঁজে বের করা অর্থ করার সামর্থ্য রাখে না, তাদের জন্য সোজা পথ হল অনেক তত্ত্বজ্ঞান না খুঁজে বা অর্থ বের করার চেষ্টা না করে। কোরআনের সব শিক্ষা যা নিরবচ্ছিন্ন পরম্পরাগত সুন্নতের মাধ্যমে লাভ হয়েছে কোনো দ্বিধা না করে বিলম্ব না করে গ্রহণ করে নেওয়া উচিত। অনেক মুফাসসির যাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতাই দেননি, জ্ঞানই দেননি, তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ করেননি, তাদের কাজ হলো পূর্ববর্তী যে সমস্ত মুফাসসির বা বুজুর্গ রয়েছেন যারা মুত্তাকি ছিলেন, আমাদের প্রবীণ ইমাম যারা বিভিন্ন সময়ে তাফসীর লিখেছেন সেগুলো সামনে রাখা উচিত, সেগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত, আর পবিত্র কোরআনের যতটুকু বাহ্যিক জ্ঞান রয়েছে সেগুলোর উপর আমল করার চেষ্টা করা উচিত। নিজেদের পক্ষ থেকে ভ্রান্ত ব্যাখ্যা করার পরিবর্তে যারা বেলায়েতের ওহির মাধ্যমে আলোকিত বা যারা ওয়ালি এবং যারা ইল্লাল মুতাহহারুনের শ্রেণীভুক্ত তাদের সাথে নিঃসন্দেহে খোদা তালার রীতি হলো তিনি বিভিন্ন সময় কোরআনের সূক্ষ্ম গুড় তত্ত্ব তাদের সামনে প্রকাশ করে থাকেন। যারা আল্লাহ তালার বিশেষ বান্দা, আল্লাহ তালা তাদের কাছে পবিত্র কোরআনের সুগভীর জ্ঞান উন্মোচিত করে থাকেন। এছাড়া তাদের নিকট এটি প্রমাণ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অতিরিক্ত শিক্ষা দেননি, অতিরিক্ত কথা বলেননি, অপ্রয়োজনীয় কথা বলেনি। কিছু লোক বলে থাকে যে হাদিসে তো এই বিষয়টি বর্ণিত হয়েছে বা অমুক কথা বর্ণিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআনের সূক্ষ্ম তত্ত্বজ্ঞান দান করেন তা থেকে বোঝা যায় যে মহানবী কোরআনের বাইরে কোনো কথা বলেননি। সহি হাদিসে পবিত্র কোরআনের সংক্ষিপ্ত বিষয়াদির ও বিভিন্ন ইঙ্গিতের ব্যাখ্যা রয়েছে, সুতরাং এটি পাওয়ার মাধ্যমে পবিত্র কোরআনের অলৌকিকতা তাদের কাছে প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ হাদিস সমূহে কত কেমন ইঙ্গিত রয়েছে যেগুলো আসলে কোরআনের ব্যাখ্যা এবং কোরআন শরীফের আয়াতের বিস্তারিত বিবরণ, আর পবিত্র কোরআনের বিষয়বস্তু তাদের কাছে এর মাধ্যমে আরও স্পষ্ট হয়। তিনি আরও বলেন যে অধিকন্তু এসব সুস্পষ্ট আয়াতের সত্যতা তাদের কাছে প্রকাশ পেয়ে যায়, যেমন আল্লাহ তাআলা নিজেই বলেন যে কোনো কিছু কোরআনের বাইরে নয় বা কোনো কিছু কোরআনের বাইরে থেকে যায়নি, প্রয়োজনীয় সব কথা কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বর্তমান যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জ্ঞান ও প্রজ্ঞা বিতরণ ও বণ্টনের জন্য প্রেরণ করেছেন।
হেদায়েতের
প্রথম মাধ্যম এবং উৎস হলো কোরআন। এই বিষয়টি ব্যাখ্যা করে হযরত মসীহ মওউদ বলেন যে আমার বিশ্বাস হলো তিনটি জিনিস তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সর্বপ্রথম হচ্ছে পবিত্র কোরআন, যাতে খোদা তালার একত্ববাদ ও প্রতাপ এবং মাহাত্ম্যের উল্লেখ রয়েছে, যাতে সেসব মতবিরোধের মীমাংসা দেয়া হয়েছে যা ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে ছিল। যেমন একটি ভুল বা ভ্রান্তি হলো মরিয়মের পুত্র ঈসাকে ক্রুশে হত্যা করা হয়েছে এবং তিনি অভিশপ্ত হয়েছেন এবং অন্যান্যদের মতো তার আধ্যাত্মিক উন্নতি হয়নি, অর্থাৎ ইহুদিদের দৃষ্টিভঙ্গি আল্লাহ তালা খণ্ডন করেন। দৃষ্টিভঙ্গি হলো আল্লাহ তালা ঈসাকে নিজের নৈকট্য দান করেননি বা নৈকট্য ধন্য করেননি। তিনি বলেন যে একদিকে এ কথা খণ্ডন করেছেন যে হযরত ঈসা ইসলাম খোদার নৈকট্য লাভ করেননি, তিনি বলেন ধারণা ভুল। দ্বিতীয়ত তিনি বলেন পবিত্র কোরআন আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করতে বারণ করেছে, মানুষেরও নয়, পশুরও নয়, সূর্যেরও নয়, চন্দ্রেরও নয় এবং অন্য কোনো নক্ষত্রেরও নয়, আর কোন উপকরণেরও নয়, আর নিজের রিপুরও নয়। সকল প্রকার শিরক থেকে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারণ করেছেন এবং নসিহত করেছেন এবং বিষয় সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং তোমরা সাবধান হও, আল্লাহ তাআলা শিক্ষা এবং কোরআনের দিক নির্দেশনার বিরুদ্ধে এক পাও অগ্রসর হও না। আমি তোমাদের সত্য করে বলছি, যে ব্যক্তি কোরআন শরীফের 700 নির্দেশের একটি ছোট্ট নির্দেশকে উল্লঙ্ঘন করে, সে নিজ হাতে নিজের মুক্তির দ্বার বন্ধ করে। প্রকৃত ও পূর্ণ মুক্তির পথ কোরআনই উন্মুক্ত করেছে, আর বাকি সবকিছু ছিল এর প্রতিচ্ছায়া। অতএব পবিত্র কোরআনকে মনোনিবেশ সহকারে পাঠ করো, একে গভীরভাবে ভালোবাসো, এমন ভালোবাসা যা তোমরা অন্য কাউকে দাওনি। কেননা আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন আক্ষেপ তাদের জন্য যারা অন্য কোন বস্তুকে কোরআনের উপর প্রাধান্য দেয়। তোমাদের সকল সাফল্য ও মুক্তির উৎস কোরআন শরীফে নিহিত। তোমাদের এমন কোন ধর্মীয় প্রয়োজন নেই যা পবিত্র কোরআনে নেই। কোরআনেই কিয়ামত দিবসে তোমাদের ইমানের সত্যায়নকারী বা মিথ্যা প্রতিপন্নকারী হবে। এছাড়া অর্থাৎ কোরআন ছাড়া আকাশের নিচে কোন গ্রন্থ নেই যা কোরআনের মাধ্যম ছাড়া তোমাদেরকে হেদায়েত দিতে পারে। অর্থাৎ ধর্মের ক্ষেত্রে যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয় তাহলে কোরআনের মাধ্যম অবশ্যই প্রয়োজন, যা শিক্ষা ও ধ্যান ধারণা এরূপ। যিনি তার মান্যকারীদেরকে এইভাবে নসিহত করেন, তিনি কি পবিত্র কোরআনে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করতে পারেন? এদের কিছুটা হলেও বিবেক বুদ্ধি খাটানো উচিত। খোদা তালা তোমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে কোরআন শরীফের ন্যায় ধর্মগ্রন্থ দান করেছেন। আমি তোমাদেরকে সত্য সত্যই বলছি, সেই ধর্মগ্রন্থ যা তোমাদের দেয়া হয়েছে তা যদি খ্রিস্টানদের দেয়া হতো তাহলে তারা ধ্বংস হতো না। এই যে হেদায়েত ও নেয়ামত যা তোমাদেরকে দান করা হয়েছে তা যদি ইহুদিদেরকে তাওরাতের পরিবর্তে দেয়া হতো তাহলে তাদের কোনো কোনো ফিরকা কিয়ামতের অস্বীকারকারী হতো না। সুতরাং যে নেয়ামত তোমাদেরকে দেয়া হয়েছে তার মূল্যায়ন করো, এটি একটি অতি প্রিয় নেয়ামত, এটি একটি মহাসম্পদ। কোরআন অবতীর্ণ না হলে পুরো পৃথিবী এক অপবিত্র বা নোংরা মাংসপিণ্ডের ন্যায় ছিল, অর্থাৎ জমাট রক্তপিণ্ডের ন্যায় ছিল। কোরআন হলো সেই গ্রন্থ যার বিপরীতে অন্য সব হেদায়েত তুচ্ছ। ইঞ্জিল আনয়নকারী ছিল সেই রুহুল কুদুস যা কবুতরের আকৃতিতে প্রকাশিত হয়েছে, যা এক খুবই দুর্বল ও শক্তিহীন প্রাণী। বলা হয় যে জিব্রাইল কবুতর রূপে হযরত ঈসার কাছে এসেছিলেন। তিনি বলেন এটি তো একটি খুবই দুর্বল প্রাণী যাকে বিড়ালও ধরতে পারে। এ কারণে খ্রিস্টানরা দিন দিন দুর্বলতার গহ্বরে নিপতিত হতে থাকে এবং আধ্যাত্মিকতা তাদের মাঝে অবশিষ্ট থাকেনি। আর বর্তমান চিত্র হলো যেসব পরিসংখ্যান সামনে আসছে, খ্রিস্টানদের অধিকাংশই খ্রিস্ট ধর্মকে অস্বীকার করছে এবং খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করছে। এর কারণ হলো সেখানে তারা আধ্যাত্মিকতা খুঁজে পাচ্ছে না, অপরদিকে মুসলমানদের দুর্ভাগ্য দেখুন, পবিত্র কোরআন থাকা সত্ত্বেও এর উপর আমল না করার ফলে, এর আধ্যাত্মিকতাকে উপেক্ষা করার ফলে তা থেকে উপকৃত হতে পারছে না। আর যে মহাপুরুষকে জ্ঞানপ্রজ্ঞার প্রচার ও প্রসারের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাকে তারা অস্বীকার করছে। যাই হোক, তিনি বলছেন যেহেতু তাদের ইমানের পুরো ভিত্তি কবুতরের উপর ছিল, কিন্তু কোরআনের রুহুল কুদুস সেই মহান আকৃতিতে আবির্ভূত হয়েছিলেন যিনি ভূমি থেকে আকাশ পর্যন্ত পুরো জগৎকে নিঃসত্তায় পূর্ণ করে দিয়েছেন। অতএব কোথায় সে কবুতর আর কোথায় এই মহান জাতির বিকাশ, যার উল্লেখ পবিত্র কোরআনেও বিদ্যমান। কোরআন এক সপ্তাহের মধ্যে মানুষকে পবিত্র করতে সক্ষম। যদি এর নির্দেশাবলী যথাযথভাবে পালন করা হয়, তবে এক সপ্তাহের মাঝে মানুষকে তা পবিত্র করতে সক্ষম, যদি বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো অন্তরায় না থাকে। তবে কোরআন তোমাদেরকে নবী সদৃশ করতে পারে যদি তোমরা নিজেরা এর থেকে দূরে সরে না যাও। অর্থাৎ যদি সম্পূর্ণরূপে পবিত্র কোরআনের শিক্ষা পালন করা হয়, এর প্রতিটি নির্দেশ অনুসরণ করা হয়, মেনে চলা হয়, তাহলে মানুষ নবীদের রঙে রঙিন হতে পারে। এটি এক চূড়ান্ত পদমর্যাদা যা পবিত্র কোরআনের কল্যাণে মানুষ লাভ করতে পারে। তিনি বলেন, কোরআন ব্যতিরেকে অন্য কোনো গ্রন্থ আছে কি যা পাঠককে সূচনাতেই এই দোয়া শিখিয়েছে আর এই আশ্বাস দিয়েছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ আমাদেরকে তোমার সেসব নেয়ামত বা পুরস্কারের পথ প্রদর্শন করো যা পূর্ববর্তীদেরকে প্রদর্শন করা হয়েছে যারা নবী রাসূল সিদ্দিক শহীদ ও সালে ছিলেন। অতএব নিজেদের মনোবল দৃঢ় করো আর কোরআনের আমন্ত্রণকে অগ্রাহ্য করো না, কারণ এটি তোমাদেরকে সেসব পুরস্কার দিতে চায় যা পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছে। তিনি বলেন, একইভাবে কোরআনের পর হেদায়েতের দ্বিতীয় মাধ্যম হলো মহানবীর সুন্নত আর তৃতীয় মাধ্যম হলো হাদিস, কেননা তা দীর্ঘকাল পরে এসেছে, অনেক বছর পর, বরং শত বছরের চেয়ে অধিক সময় পরে হাদিস এসেছে। তবে শর্ত হলো এসব হাদিস যেন কোরআন ও সুন্নাহ পরিপন্থী না হয়। পবিত্র কোরআনকে সম্মান ও মর্যাদা প্রদান করা সম্পর্কে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, যারা কোরআনকে সম্মান দেবে তারা অর্ধ লোকের সম্মান লাভ করবে। এর বিস্তারিত বিবরণে তিনি বলেন, তোমাদের জন্য এক অপরিহার্য শিক্ষা হলো পবিত্র কোরআনকে পরিত্যক্ত বস্তুর মতো ফেলে রেখো না, এতেই তোমাদের জীবন নিহিত। যারা কোরআনকে সম্মান করবে তারা অর্ধ লোকের সম্মান লাভ করবে। পবিত্র কোরআন থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নেবে না, এমন যেন না হয় যে এর উপর একেবারেই আমল করবে না। এটি পাঠ করো, নিয়মিত পাঠ করো, এর নসিহত মেনে চলো, কারণ যারা কোরআনকে সম্মান করবে তারা ঊর্ধ্ব লোকের সম্মান লাভ করবে। যারা প্রত্যেক হাদিস ও প্রত্যেক কথার উপর কোরআনকে প্রাধান্য দেবে তাদেরকে ঊর্ধ্ব লোকে প্রাধান্য দেওয়া হবে। মানব জাতির জন্য জগতে বা ভূপৃষ্ঠে আজ কোরআন ব্যতিরেকে অন্য কোনো ধর্মগ্রন্থ নেই এবং সকল আদম সন্তানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত কোনো রাসূল ও শাফি নেই বা যোজক নেই। কাজেই তোমরা সেই মহা সম্মান ও প্রতাপের অধিকারী নবীর সাথে সত্যিকার প্রেম সূত্রে আবদ্ধ হতে চেষ্টা করো এবং অন্য কাউকে তার উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব প্রদান করো না, যেন ঊর্ধ্ব লোকে তোমরা মুক্তি প্রাপ্ত বলে গণ্য হতে পারো। স্মরণ রেখো, মুক্তি এমন কোনো বিষয় নয় যা মৃত্যুর উপর প্রকাশিত হবে, বরং প্রকৃত মুক্তি সেটি যা এই পৃথিবীতে স্বীয় জ্যোতির বিকাশ ঘটিয়ে থাকে। ইমান এত দৃঢ় হয় যে এই পৃথিবীতেই মানুষের মাঝে তার ইমানের জ্যোতি প্রকাশ পায়। সকল প্রকার আধার এবং অমানিসার মোকাবেলার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়, যার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা সম্প্রতি আমাদের বুরকিনা ফাসোর শহীদ ভাইদের মাঝে আমরা দেখতে পেয়েছি। তিনি বলছেন, মুক্তিপ্রাপ্ত কে? সে যে দৃঢ় বিশ্বাস রাখে যে খোদা সত্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং সকল সৃষ্ট জীবের মধ্যবর্তী যোজক বা শাফি, আকাশের নিচে তার সমমর্যাদার কোনো রসুল নেই আর কোরআনের সমমর্যাদার কোনো গ্রন্থও নেই। অন্য কাউকে খোদা চিরঞ্জীব করতে চাননি, কিন্তু এই মনোনীত নবী চিরঞ্জীব। আরেকটি অপবাদ তিনি খণ্ডন করেছেন যে আমরা নাউজুবিল্লাহ মহানবীর অবমাননা এবং অসম্মান করে থাকেন। তিনি অপমোদন করেছেন। পবিত্র কোরআন খাতামুল কুতুব এ সম্পর্কে তিনি বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান খাতামুল কুতুব বা সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ। এখন আর কোনো কালেমা কিংবা আর কোনো নামাজ হতে পারে না বা আসতে পারে না। যা কিছু মহানবী বলেছেন বা করে দেখিয়েছেন এবং যা কিছু পবিত্র কোরআনে রয়েছে তা ছেড়ে দিলে মুক্তি লাভ হওয়া সম্ভব নয়। যে এগুলোকে পরিত্যাগ করবে সে জাহান্নামে যাবে। এটি আমাদের ধর্মাদর্শ, মতাদর্শ এবং বিশ্বাস। কিন্তু এর সাথে একথাও স্মরণ রাখা উচিত যে উম্মতের জন্য ঐশী বাক্যালাপ ও কথোপকথনের দ্বার উন্মুক্ত রয়েছে। আল্লাহ তাআলা কথা বলেন এবং সম্বোধন করেন, এ দ্বার উন্মুক্ত আছে, বন্ধ হয়নি। আর এই দ্বার পবিত্র কোরআনের সত্যতা এবং মহানবীর সত্যতার সপক্ষে চিরন্তন সাক্ষী। আর এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম
ঠিক আছে। اس کی فرمایا کہ انمتا علیہم کی راہ کے لیے جو دعا سکھلائی ہے
انمتا علیہم ایر پوت پاور جنو جائے دعا شکھیے تھے
حصول کا اشارہ ہے
انبیاء علیہم السلام ایر اتکوش و پورا کشتہ لابھر پرتینگیت دیئے تھے ایٹی جانا کو تھا যে নবীদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল তা ঐশী তত্ত্বজ্ঞানের শ্রেষ্ঠত্ব। আর এই পুরস্কার তারা ঐশী বাক্যালাপ এবং কথোপকথনের মাধ্যমে লাভ করেছেন। তোমরাও সেগুলোর আকাঙ্ক্ষা রাখো। অতএব এই নিয়ামত সম্পর্কে কিছুটা প্রণিধান করো যে পবিত্র কোরআন এই দোয়া করার নির্দেশ দেয় অথচ এর কোনো ফলেই প্রকাশ পাবে না বা উম্মতের কোনো ব্যক্তি এই সম্মান লাভ করতে পারে না। একদিকে দোয়া করো যে বা আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবাই দোয়া করো যে যারা এই মানে উপনীত হতে পারো, কিন্তু তিনি বলছেন যে মুসলমানদের অবস্থা দেখো কত করুন। একদিকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, আবার অপরদিকে বলে যে কোনো ব্যক্তি এই মর্যাদা লাভ করতে পারে না। অনেকের লাভ করা তো দূরের কথা। তারা বলে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দ্বার রুদ্ধ করে দিয়েছেন। তিনি প্রশ্ন করছেন যে এখন বলো এর ফলে ইসলাম এবং মহানবীর অসম্মান অবমাননা হবে নাকি তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। আমাদেরকে অভিযুক্ত করছো, কিন্তু এখন আল্লাহ তাআলা দোয়া শেখানোর সত্ত্বেও তোমরা বলছো যে দরজা বন্ধ হয়ে গেছে। তাই প্রশ্ন হলো এই অসম্মানের জন্য মূলত কারা দায়ী, তোমরা না আমরা? তিনি বলেন আমি সত্য করে বলছি যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে সে ইসলামকে দুর্নাম করে, সে শরীয়তের মর্মই বোঝেনি। ইসলামের উদ্দেশ্যাবলীর অন্তর্নিহিত বিষয় হলো মানুষ কেবল মৌখিকভাবে যেন আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেয়, বরং প্রকৃতপক্ষে তা অনুধাবন করা উচিত এবং ভেষ্ট দোজখের প্রতি যেন কাল্পনিক বিশ্বাস না রাখে, বরং প্রকৃতপক্ষে পৃথিবীতেই সেই জান্নাতি অবস্থা সম্পর্কে তার অবগত হওয়া উচিত এমন পূর্ণ করা উচিত যাতে ইহজীবন ও জান্নাত প্রতিম হয়ে যায়। আর যেসব পাপাচারে পশুতুল্য মানুষ নিপতিত সেগুলো থেকে যেন সে পরিত্রাণ লাভ করে। তিনি বলেন এগুলো ইসলামের সুমহান উদ্দেশ্য ছিল এবং এগুলো ইসলামের উদ্দেশ্য। আর এটি এমন পবিত্র উদ্দেশ্য যে অন্য কোনো জাতি তাদের ধর্মে এর দৃষ্টান্ত দেখাতে পারবে না আর এর কোনো নমুনাও তুলে ধরতে পারবে না। যে কেউ এমন দাবি করতে পারে, কিন্তু কে আছে যে তা দেখাতে পারে? অতএব আজ মসীহ মওউদের অনুসারীদের ইমান অর্জন করতে হবে, জগৎবাসীকে বলতে হবে, বলার প্রয়োজন আছে। আমাদের বিরুদ্ধে যারা কুফরি ফতোয়া দেয় তাদের দেখানো উচিত বা দেখানোর প্রয়োজন রয়েছে যে আহমদেরা কেবল অতীতের কাহিনী বর্ণনা করে না, বরং আজও জীবন্ত গ্রন্থ এবং জীবন্ত রসুলের অনুসারীদের উপর আল্লাহ তালার আশিস রাজি বর্ষণের প্রতি বিশ্বাস রাখে। এ কথায় বিশ্বাস করে যে আজও আল্লাহ তালা কথা বলেন। এরপর হযরত মসীহ মওউদ বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী দিয়েছেন যিনি খাতামুল মুমিনিন, খাতামুল আরিফিন এবং খাতামুল নবিয়্যিন। একইভাবে তার প্রতি তিনি সেই গ্রন্থ অবতীর্ণ করেছেন যা সকল ঐশী গ্রন্থের সমাহার এবং খাতামুল কুতুব। মহানবী যিনি খাতামুল নবিয়্যিন, আর তার পবিত্র সত্তায় নবুয়তের সমাপ্তি ঘটেছে। আর এ নবুয়ত সেভাবে সমাপ্ত হয়নি যেভাবে কেউ গলা টিপে কাউকে মেরে ফেলে, এমন সমাপ্তি গর্বের বিষয় হয় না। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সত্তায় নবুয়ত সমাপ্ত হওয়ার অর্থ হলো প্রকৃতিগতভাবেই তার মাধ্যমে নবুয়তের সকল শ্রেষ্ঠত্বের সমাপ্তি ঘটেছে। অর্থাৎ সেসব বিভিন্ন বিভিন্ন শ্রেষ্ঠত্ব যা আদম থেকে আরম্ভ করে মসীহ ইবনে মরিয়ম পর্যন্ত সকল নবীকে দেয়া হয়েছিল, কাউকে কোনোটি আবার কাউকে কোনোটি, সেগুলোর সবে মহানবীর সত্তায় সমাবেশ ঘটেছে। আর এর ফলে স্বাভাবিকভাবে তিনি খাতামুল নবীর সাব্যস্ত হয়েছেন। একইভাবে সেসব শিক্ষামালা, উপদেশ, বাণী ও তত্ত্বজ্ঞান যা বিভিন্ন গ্রন্থে ধারাবাহিকভাবে এসেছে, আর সেই ধারার সমাপ্তি পবিত্র কোরআনে হয়েছে। এভাবে পবিত্র কোরআন খাতামুল কুতুব বা সর্বশ্রেষ্ঠ ঐশিক গ্রন্থ সাব্যস্ত হয়েছে। এরপর তিনি বলেন, খাতামুল নবীন শব্দ যা মহানবীর জন্য বলা হয়েছে, এর স্বাভাবিক দাবি হলো, আর এই শব্দের মাঝে ধাতুগতভাবে এই অর্থ প্রচ্ছন্ন রয়েছে যে সেই গ্রন্থ যা মহানবীর প্রতি অবতীর্ণ হয়েছে সেটিও খাতামুল কুতুব হবে এবং সকল উৎকর্ষ তাতে বিদ্যমান থাকতে হবে। বাস্তবে সেসব উৎকর্ষ এবং শ্রেষ্ঠত্ব সেই কিতাবে রয়েছে, কারণ ঐশী বাণী অবতরণের সাধারণ রীতি ও পদ্ধতি হলো যার প্রতি ঐশী বাণী অবতীর্ণ হয় সে ব্যক্তির মাঝে যত বেশি পবিত্রকরণ শক্তি ও অভ্যন্তরের উৎকর্ষ বিদ্যমান থাকে তত বেশি শক্তি, তত বেশি প্রভাব ও কার্যকারিতা সেই বাণীর হয়ে থাকে। মহানবীর পবিত্রকরণ শক্তি ও অভ্যন্তরীণ শ্রেষ্ঠত্ব পরম উচ্চ পর্যায়ের ছিল, যার বেশি না কখনো কোনো মানুষের লাভ হয়েছে না ভবিষ্যতে হবে। এমন উচ্চ পর্যায়ের উৎকর্ষ এবং শ্রেষ্ঠত্ব যা না কখনো লাভ হয়েছে আর না ভবিষ্যতে হবে। এইসব সত্ত্বেও আমাদের মধ্যে অভিযোগ করা হয় যে আমরা মহানবীকে নাউজুবিল্লাহ শ্রেষ্ঠ রসুল মানি না, আর আমরা নাকি রসুল অবমাননার অপরাধে অপরাধী। এ বাক্যগুলোর বর্তমানে কোনো বিবেকবান ও ন্যায়পরায়ণ মানুষ কথা বলতে পারবে না যে আহমদরা কোনোভাবে রসুল অবমাননার অপরাধে অপরাধী। তিনি বলেন, এই জন্যই পবিত্র কোরআনও পূর্ববর্তী সকল ঐশী গ্রন্থ পুস্তকের চেয়ে এমন উচ্চতর ও মর্যাদা অধিষ্ঠিত যে পর্যন্ত কোনো বাণী পৌঁছেনি। কেননা মহানবী ইসলামের সামর্থ্য, যোগ্যতা ও পবিত্রকরণ শক্তি সবার চেয়ে বেশি ছিল এবং শ্রেষ্ঠত্বের সকল পর্যায়ে তার সত্তায় সমাপ্ত হয়েছিল এবং তিনি পরম শিখরে উপনীত ছিলেন। এই পর্যায়ে যে কোরআন অবতীর্ণ হয়েছে তাও পরম মার্গে উপনীত। যেভাবে নবুয়তের শ্রেষ্ঠত্ব এবং উৎকর্ষ তার সত্তায় সমাপ্ত হয়েছে, একইভাবে ঐশী বাণীর অলৌকিকতা ও শ্রেষ্ঠত্ব পবিত্র কোরআনে সমাপ্ত হয়েছে। তিনি সালাম খাতামুল নবী সাব্যস্ত হয়েছেন এবং তার গ্রন্থ খাতামুল কুতুব সাব্যস্ত হয়েছে। তিনি বলেন, কোনো বাণীর যত বড় মর্যাদা ও যত নিদর্শনমূলক দিক থাকতে পারে সেই সবগুলোর নিরিখে তার গ্রন্থ পরম মার্গে উপনীত। কোন বাণীর শ্রেষ্ঠত্ব এবং কোন বাণীর উৎকর্ষের ও নিদর্শনমূলক হওয়ার যত কারণ থাকতে পারে সে সবই কোরআনে বিদ্যমান। অর্থাৎ বাগ্মিতা ও প্রাঞ্জলতা বা বিষয়বস্তুর ধারাবিন্যাস অথবা শিক্ষামালা বা শিক্ষার উৎকর্ষ বা শিক্ষার ফলাফলই হোক না কেন, বস্তুত যে দৃষ্টিকোণ থেকেই চিন্তা করো না কেন, পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব দৃষ্টিগোচর হয় এবং এর অলৌকিকতা সাব্যস্ত হয়। এই কারণেই পবিত্র কোরআন কোনো বিশেষ বিষয়ের দৃষ্টান্ত চায়নি, বরং সাধারণ দৃষ্টান্ত দাবি করেছে। অর্থাৎ যে দৃষ্টিকোণ থেকেই চাও প্রতিদ্বন্দ্বিতা করো, মোকাবেলা করো, তা সে বাগ্মিতা ও প্রাঞ্জলতার দিক থেকে হোক না কেন, কোনো বিশেষ দিকে চ্যালেঞ্জ যার আহ্বান করেনি, পবিত্র কোরআনে সকল বিষয়ে রয়েছে, তা বাগ্মিতা ও প্রাঞ্জলতার দিক থেকেই হোক, অর্থ উদ্দেশ্যাবলীর দিক থেকেই হোক, অথবা শিক্ষামালার দিক থেকেই হোক, কিংবা ভবিষ্যৎবাণী ও অদৃশ্যের সংবাদের দিক থেকেই হোক না কেন, বস্তুত যে দৃষ্টিকোণ থেকেই দেখো কোরআন নিদর্শন, কোরআন মুজিজা। আরেক বৈঠকে তিনি বলেন যে এ বিষয়টি এমন নয় যা ভুলে গেলেও চলবে। পবিত্র কোরআন খাতামুল কুতুব বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তা কল্পকাহিনীর সমাহার নয়। যারা তাদের ভুল ধারণা এবং সত্য গোপনের অভিসন্ধি নিয়ে পবিত্র কোরআনকে গল্পের ডালি আখ্যা দিয়েছে, তারা প্রকৃত সত্য শনাক্তকরণের বৈশিষ্ট্য থেকে অংশ লাভ করেনি। অন্যথায় এ পবিত্র গ্রন্থ তো পূর্বের বিভিন্ন কাহিনীকেও দর্শন বানিয়ে দিয়েছে। যেসব ঘটনা পূর্বে বর্ণিত হয়েছে সেগুলো এমনভাবে বর্ণনা করেছে যেন সেগুলো একটি দর্শন, তাতে শিক্ষণীয় বিষয় রয়েছে এবং তাতে গভীরতা তুলে ধরেছে। তিনি বলেন এটি সব গ্রন্থ এবং নবীদের প্রতি এক অনুগ্রহ যে সেসব কাহিনীকে তিনি দর্শন হিসেবে উপস্থাপন করেছেন, অন্যথায় আজ এসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হতো। আর এটিও আল্লাহ তাআলার এক বিশেষ কৃপা যে এই জ্ঞান বিজ্ঞানের যুগে যখন মহাবিশ্বে বিদ্যমান বস্তু নিচয়ের স্বরূপ আর বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্যাবলী ও গুণাবলীর জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তিনি ঐশী জ্ঞান এবং সত্যের উন্মোচনের জন্য একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বড় বড় বিষয়ের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের বিজ্ঞানের বিষয় রয়েছে, অন্যান্য বিষয় রয়েছে, জগৎ উন্নতি করছে, অধিকতর গবেষণা চলছে, এই জন্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর সেই ব্যবস্থাপনায় কোরআনের জ্ঞান থেকে জ্ঞান আহরণ করে, এই শিক্ষা থেকে জ্ঞান আহরণ করার পর হযরত মুসলিম সেসব কিছু বর্ণনা করেছেন যে কিভাবে জ্ঞান এবং ধর্মের মাঝে ঐক্যতান রয়েছে। তিনি বলেন এসব বিষয়কে বক্রতার যুগে এক সাধারণ বিষয় থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো না বা গুরুত্ব রাখত না, আর এই বিজ্ঞানের যুগে এগুলো নিয়ে হাসি তামাশা হচ্ছে। যে অন্ধকার যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, ইসলামে গুটি কতক আলেম দৃষ্টিগোচর হতো, সেই এই কথাগুলো সেই যুগ থেকে চলে আসছে। মানুষ হাসত, বিজ্ঞানীরা হাসাহাসি করতো যে কোরআনে এগুলো কি বর্ণিত হয়েছে, কিন্তু তাকে প্রেরণ করে প্রেরণের পর কোরআনের যে তাফসীর ও ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন, যেভাবে এর তত্ত্বজ্ঞান দিক তুলে ধরেছেন, তিনি বলেন যে কোরআন জ্ঞানগত দিক থেকে এটিকে দর্শন হিসাবে উপস্থাপন করেছে। মুসলমানদের আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে তিনি এই যুগে নিজের প্রতিশ্রুতি অনুসারে পবিত্র কোরআনের প্রকৃত শিক্ষা তুলে ধরার জন্য নিজের প্রত্যাদিষ্ট মহাপুরুষকে পাঠিয়েছেন, যিনি ইসলামী শিক্ষার বিরুদ্ধে যেসব অজ্ঞতার অভিযোগ ছিল সেগুলো দূর করে দিয়েছেন, সেগুলো বিধৌত করেছেন। পবিত্র কোরআনের উপর ঈমান এবং এর আনুগত্যকে তিনি কতটা গুরুত্বপূর্ণ মনে করতেন দেখুন, তিনি একে ঈমানের অংশ হিসাবে উল্লেখ বিশ্বাস করতেন। এর বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরতে গিয়ে বলেন যে আমি পবিত্র কোরআন এবং মহানবীর আনুগত্য থেকে সামান্য এদিক সেদিক হওয়াও বেঈমানি মনে করি। আমার বিশ্বাস হলো যে একে বিন্দুমাত্র পরিত্যাগ করবে সে জাহান্নামী। এ বিশ্বাসকে কেবল বক্তৃতাতেই নয় বরং আমার 60-এর অধিক রচনায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আর অহরাত্রি আমার কেবল এই চিন্তাই থাকে, এই উৎকণ্ঠাই থাকে। তিনি বলেন আমাদের বিরোধীরা চট করেই আমাদেরকে কাফের বলে বসে, কুফরি ফতোয়া দিয়ে দেয় আমাদের বিপক্ষে, আমাদের বিরুদ্ধে। আমাদের পক্ষ থেকে কোনো কথা শোনা মাত্রই তাদের খোদাভীতির সাথে আমাদের জিজ্ঞেস করা উচিত যে তুমি কি এই কথা বলেছো, যদি বলে থাকো তাহলে এটি ইসলামী শিক্ষার সম্মত নয়, তাই এই কথাটা ব্যাখ্যা করো। তিনি বলছেন যে এরা আদৌ ভ্রুক্ষেপ করে না, তারা কেবল কুফরি ফতোয়া দিতে উতলা হয়ে আছে। হুজুর বলছেন, আমরা যা বর্ণনা করেছি তা ইসলাম ও পবিত্র কোরআনের আলোকে বর্ণনা করেছি, আর এটি আমাদের বিশ্বাস। এই অনুসারে আমরা কাজ করে থাকি, জীবন যাপন করি। পবিত্র কোরআন এবং প্রকৃতির নিয়মের যে সামঞ্জস্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পবিত্র ও পরিপূর্ণ শিক্ষা হল কোরআনের শিক্ষা, যা মানব রূপী বৃক্ষের প্রতিটি শাখার লালন করে। পবিত্র কোরআন কেবল একদিকেই গুরুত্ব আরোপ করে না, বরং কখনো ক্ষমা মার্জনার শিক্ষা দেয়, এই শর্ত সাপেক্ষে শিক্ষা দেয় যে ক্ষমা যেন সংশোধনের উদ্দেশ্যে করা হয়, আর কখনো স্থান কাল পাত্র ভেদে অপরাধীকে শাস্তি দেওয়ার কথা বলে, কখনো ক্ষমা করার শিক্ষা দেয়, আবার কখনো শাস্তি দেওয়ার শিক্ষা দেয়। কাজেই পবিত্র কোরআন খোদা তাআলার এই প্রকৃতির বিধানের বাস্তব চিত্র যা আমাদের চোখের সামনে রয়েছে। এটি নিতান্তই যৌক্তিক বিষয় যে খোদা তাআলার কথা ও কাজে মিল থাকা আবশ্যক, অর্থাৎ যেভাবে পৃথিবীতে আল্লাহ তাআলার কর্ম পরিলক্ষিত হয় সেভাবে তার সত্য কিতাবের জন্য আবশ্যক হলো তার কর্ম অনুযায়ী হওয়া। প্রকৃতির সাধারণ নিয়মে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোথাও ক্ষমা করেন, আবার কোথাও শাস্তি প্রদান করেন। একই নীতি ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও পরিদৃষ্ট হওয়া উচিত এবং কোরআনে সেটি রয়েছে। তিনি বলেন, এমন নয় যে কার্যত কিছু প্রকাশ পাবে আর কথায় ভিন্ন কিছু প্রকাশ পাবে। খোদা তাআলার কাজে আমরা দেখতে পাই যে সবসময় নম্রতা ও ক্ষমা থাকে না, বরং অপরাধীদের তিনি বিভিন্নভাবে শাস্তিও দিয়ে থাকেন। এমন শাস্তির কথা পূর্ববর্তী গ্রন্থাবলীতে রয়েছে। আমাদের খোদা কেবল সহিষ্ণু কোমল নমনীয়ই নয়, বরং তিনি প্রজ্ঞার অধিকারীও বটে, তার শাস্তিও ভয়ঙ্কর। সত্য ধর্মগ্রন্থ সেটি যা তার প্রকৃতির নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর সত্য ঐশীবাণী সেটি যা তার কর্মের বা কাজের বিরোধী নয়। আমরা কখনো এমনটি দেখিনি যে খোদা তাআলা সবসময় সৃষ্টির প্রতি সহনশীল হবেন বা ক্ষমা করবেন, কোনো শাস্তি আসবে না। এখনও অপবিত্র স্বভাবের লোকদের জন্য আমার মাধ্যমে খোদা তাআলা এক বিরাট ও ভয়ঙ্কর ভূমিকম্পের সংবাদ দিয়েছেন যা তাদের ধ্বংস করবে। এটি সে সময়ের কথা যখন তিনি ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি আরও বলছেন, পৃথিবীতে একমাত্র কোরআনেই রয়েছে যা আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলীকে তার প্রকৃতির বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে প্রকাশ করেছে, যা খোদার কর্মের মাধ্যমে পৃথিবীতে পরিদৃষ্ট হয় এবং যা মানুষের প্রকৃতি ও স্বভাবে অঙ্কিত আছে। খ্রিস্টান সাহেবদের খোদা কেবল ইঞ্জিলের পাতাতেই সীমাবদ্ধ, যার কাছে ইঞ্জিল পৌঁছায়নি সে সেই খোদা সম্পর্কে অনবহিত। কিন্তু কোরআন যে খোদাকে উপস্থাপন করে তার সম্পর্কে কোনো বিবেকবান মানুষ অনবহিত নয়, বুদ্ধিমান মানুষ অনবহিত নয়। এই জন্য প্রকৃত এবং সত্য খোদা তিনি যাকে কোরআন উপস্থাপন করে। পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী যে কোনো ধর্মের মান্যকারী এবং নাস্তিকেরাও পৃথিবীর সৃষ্টি দেখে কিছুটা হলে বিশ্বাস করে যে খোদা আছেন বা সৃষ্টিকর্তা আছে। এছাড়া অধিকাংশ মানুষ নিজ নিজ গোত্রীয় ধর্ম অনুযায়ী বিশ্বাস পোষণ করে। তিনি বলেন যে পবিত্র কোরআনে খোদা সে খোদা যিনি নিজেকে নিজেই প্রকাশ করেন, যার সাক্ষাৎ মানুষের স্বভাব ও প্রকৃতির নিয়ম প্রদান করছে, খ্রিস্টানদের মতো নয়। তিনি বলছেন, সত্য ধর্ম সেটি যা এই যুগেও খোদা তাআলার শোনা এবং কথা বলা উভয়টি প্রমাণ করে। বস্তুত সত্য ধর্মে খোদা তাআলা নিজ বাক্যালাপ ও কথোপকথনের মাধ্যমে নিজেই নিজ সত্তার সংবাদ দিয়ে থাকেন, প্রমাণ উপস্থাপন করেন। খোদাকে চেনা বড়ই কঠিন একটি কাজ, খোদা তাআলার খোঁজ করা জাগতিক পণ্ডিত কিংবা দার্শনিকদের কাজ নয়, কেননা আকাশ ও পৃথিবী দেখে কেবল এটি প্রমাণিত হয় যে এই সুদৃঢ় ও পরিপূর্ণ সৃষ্টির কোনো সৃষ্টিকর্তা থাকা উচিত। কিন্তু এটি প্রমাণিত হয় না যে বাস্তবেই সেই সৃষ্টিকর্তা বিদ্যমান রয়েছেন। থাকা উচিত এবং আছেনের মাঝে যে পার্থক্য তা অতি স্পষ্ট, অতএব সেই সত্তা সম্পর্কে নিশ্চিত রূপে বা নিশ্চিত সংবাদদাতা একমাত্র পবিত্র কোরআন, যা কেবল খোদাকে শনাক্ত করার ব্যাপারে জোর দেয় না, বরং নিজেই দেখিয়ে দেয়। আকাশের নিচে এমন কোনো কিতাব নেই যা এই গোপন সত্তার পরিচয় প্রদান সক্ষম। আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে পবিত্র কোরআনে প্রমাণ রয়েছে। ইঞ্জিল এবং অন্যান্য ধর্মীয় কিতাবের বিপরীতে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে হযরত মসীহ আলাইহিস সালাম বলছেন, পবিত্র কোরআন একটি পূর্ণ ও জীবন্ত নিদর্শন, ভাষার নিদর্শন, এমন নিদর্শন যা কখনো এবং কোনো যুগেই পুরনো হয় না, আর ধ্বংসের হাতও একে নিশ্চিহ্ন করতে পারে না। হযরত মুসার নিদর্শনগুলোর চিহ্ন যদি কেউ এই যুগে দেখতে চায় তাহলে তা কোথায়? ইহুদিদের কাছে কি সেই লাঠি আছে? আর এতে কি সাপ হওয়ার কোনো বৈশিষ্ট্য এখন আছে? ইত্যাদি ইত্যাদি। বস্তুত সকল নবীর মাধ্যমে যেসব নিদর্শন প্রদর্শিত হয়েছে তাদের মৃত্যুর সাথে সাথে সেসব নিদর্শনের সমাপ্তি ঘটেছে, কিন্তু আমাদের মহানবীর নিদর্শনগুলো এমন যা সকল যুগে এবং সবসময় সতেজ ও জীবন্ত বিদ্যমান দৃশ্যমান। এসব নিদর্শনে জীবিত থাকা এবং সেগুলোর উপর মৃত্যুর হাত প্রসারিত না হওয়া এই বিষয়ের সুস্পষ্ট প্রমাণ বহন করে যে মহানবী একমাত্র জীবিত নবী, আর প্রকৃত জীবন হলো সেটি যা তাকে দান করা হয়েছে আর অন্য কেউ পায়নি। তার শিক্ষা, জীবন্ত শিক্ষা, এর কারণ হলো এর ফলফলাদি এবং কল্যাণ রাজি এখনও সেভাবেই বিদ্যমান যা আজ থেকে 1300 বছর পূর্বে ছিল। বর্তমানে আমাদের সামনে এমন কোনো শিক্ষা নেই যার অনুসারী এই দাবি করতে পারে যে পূর্বের ধর্মের বা তাদের ধর্মীয় পুস্তকের ফলফলাদি ও আশীষ কল্যাণ রাজি থেকে আমাকে অংশ দেওয়া হয়েছে, আমি আল্লাহর নিদর্শন। কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ ও কৃপায় আমরা কোরআন শরীফের ফলফলাদি ও কল্যাণ রাজির দৃষ্টান্ত এখনও বিদ্যমান দেখি। এছাড়া সেসব প্রভাব ও কল্যাণ রাজি যা মহানবীর সত্যিকার অনুসারে লাভ হয় তা এখনও পেয়ে থাকে। অতএব খোদা তাআলা এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন ইসলামের সত্যতার জীবন্ত সাক্ষী হওয়ার জন্য এবং এটি প্রমাণের জন্য যে সেসব কল্যাণ ও সেসব বরকত আর প্রভাব এই যুগে রসূলুল্লাহর পরিপূর্ণ অনুসরণে প্রকাশিত হয় যা 1300 বছর পূর্বে প্রকাশিত হতো। যেমন আজ পর্যন্ত শত শত নিদর্শন আমার মাধ্যমে প্রকাশিত হয়েছে। হুজুর বলছেন যে হযরত মুসা আলাইহিস তার বিভিন্ন পুস্তকে এসব নিদর্শন প্রকাশ করেছেন, লিখে বর্ণনা করেছেন। এছাড়া জামাতের ইতিহাসে উদিত প্রতিদিন এই বিষয়ের সাক্ষ্য দিচ্ছে যে তিনি যেসব ভবিষ্যৎবাণী করেছেন তা অক্ষর অক্ষরে পূর্ণতা লাভ করছে। হযরত মুসা আলাইহিস সালাম আরও বলেন, প্রত্যেক জাতি এবং প্রত্যেক ধর্মের নেতাদেরকে আমরা আহ্বান করেছি যে তারা আমাদের প্রতিদ্বন্দ্বিতায় এসে নিজেদের সত্যতার নিদর্শন প্রদর্শন করুক, কিন্তু একজনও এমন নেই যে নিজ ধর্মের সত্যতার কোন দৃষ্টান্ত বা কোন নিদর্শন। কার্যত দেখিয়ে থাকবে আমরা খোদা তালার কোরআনকে পূর্ণ মৌজেজা এবং নিদর্শন বলে বিশ্বাস করি। আমাদের দৃঢ় বিশ্বাস ও দাবি হলো এর বিপরীতে অন্য কোনো কিতাব নেই। আমি পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে জানি কোরআন শরীফের যে কোনো বিষয় উপস্থাপন করবেন সেটি নিজ অবস্থানে একটি নিদর্শন। উদাহরণস্বরূপ শিক্ষাকেই নিন, সেটিও এক মহান নিদর্শন হিসাবে চোখে পড়ে। আর সত্যি এটি নিদর্শন এতটা প্রজ্ঞাসজ্জিত প্রকৃতির দাবিসম্মত যে অন্য কোনো শিক্ষা কোনো ক্রমেই এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। কোরআন শরীফের শিক্ষা পূর্ববর্তী সকল শিক্ষার পরিপূরক এবং পরিপূর্ণকারী। এখন আমি শুধু শিক্ষার একটা দিক তুলে ধরে প্রমাণ করব যে কোরআন শরীফের শিক্ষা উন্নত মানের শিক্ষা এবং নিদর্শন। উদাহরণস্বরূপ তৌরাতের শিক্ষাকে নিন, সমসাময়িক পরিস্থিতির দাবি বলো বা সময়ের চাহিদা এই বলো না কেন, তোরাতের শিক্ষার পুরো জোর প্রতিশোধের উপর। যেমন চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, আর এর বিপরীতে এঞ্জেলের শিক্ষাকে দেখো, এর পুরো জোর দেয়া হয়েছে ক্ষমা, ধৈর্য, মার্জনার উপর। আর এতে এতটা জোর দেওয়া হয়েছে যে কেউ এক গালে চড় মারলে অপর গালও তার সামনে পেতে দাও, কেউ অযথা এক ক্রোশ নিয়ে গেলে তার সাথে 2 ক্রোশ চলে যাও, জামা চাইলে আলখেল্লা দিয়ে দাও। অনুরূপভাবে সকল ক্ষেত্রে তোরাত ও ইঞ্জিলের শিক্ষায় এটি দৃষ্টিগোচর হবে যে তোরাতের শিক্ষায় অতিরিক্ত কাঠিন্যের পন্থা অবলম্বন করা হয়েছে আর ইঞ্জিল প্রয়োজনীয় কঠোরতা প্রদর্শন করতে ব্যর্থ, কিন্তু কোরআন শরীফ প্রত্যেক পরিবেশ ও পরিস্থিতির নিরিখে প্রজ্ঞাপূর্ণ মানানসই শিক্ষা দেয়। যেখানে দেখো আর যে বিষয়ে পবিত্র কোরআনের শিক্ষার প্রতি দৃষ্টি দাও না কেন, সেখানে দেখবে যে এটি পরিবেশ ও পরিস্থিতির সাপেক্ষে শিক্ষা দেয়। যদিও আমরা মানি সব শিক্ষার প্রাণ এবং উৎস একই, কিন্তু এতে বা এ বিষয়টিকে অস্বীকার করতে পারবে না যে তোরাত ও ইঞ্জিলের প্রতিটি কিতাব এক একটি দিকের উপর জোর দিয়েছে, কিন্তু মানব প্রকৃতির দাবি অনুযায়ী কেবল পবিত্র কোরআনই শিক্ষা দিয়েছে। এটি বলা যে তোরাতের শিক্ষা বাড়াবাড়ির পর্যায়ে রয়েছে তাই এটি খোদার পক্ষ থেকে নয়, এই কথাটি সঠিক নয়। আমাদের এই কথা বলা ভুল যে শিক্ষা খোদার পক্ষ থেকে নয়, তোরাতের শিক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকেই। আসল কথা হলো সেই সময়ের চাহিদার নিরিখে এমন শিক্ষা অকার্যকর ছিল। আর তোরাত ও ইঞ্জিল যেহেতু কোনো নির্দিষ্ট স্থানের জন্য প্রয়োজনীয় আইনের মতো ছিল, অর্থাৎ এখন যে ভারসাম্যপূর্ণ শিক্ষা আমরা পেয়েছি সেই যুগে এটি অকার্যকর ছিল আর সেটির প্রয়োজন ছিল যা তখন দেয়া হয়েছে। তোরাত এবং ইঞ্জিল যেহেতু নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট জায়গার জন্য ছিল, এ কারণে সেই সব শিক্ষায় অন্য দিকগুলো সামনে রাখা হয়নি। কিন্তু পবিত্র কোরআন যেহেতু গোটা পৃথিবী এবং সমগ্র মানব জাতির জন্য ছিল তাই এই শিক্ষাকে এমন পর্যায়ে রাখা হয়েছে যা মানব প্রকৃতির সঠিক দাবি সম্মত ছিল, আর এটিই হলো হেকমত বা প্রজ্ঞা। কেননা হেকমত শব্দের অর্থ হলো ওয়াজুশায়ে ফি মাহাল্লিহি, অর্থাৎ কোনো জিনিসকে যথাস্থানে রাখা, এটিকে বলা হয় হিকমত। অতএব কোরআন শরীফে এই হিকমত বা প্রজ্ঞা শিখিয়েছে, যেভাবে বলা হয়েছে যে তোরাত অন্যায্য কঠোরতার প্রতি জোর দেয় এবং প্রতিশোধ নেওয়ার শক্তিকে বৃদ্ধি করে, আর এর বিপরীতে ইঞ্জিল অযথা মার্জনার উপর জোর দেয়। কিন্তু কোরআন এই দুটিকে বাদ দিয়ে সত্যিকার শিক্ষা দিয়েছে, যেমন কোরআন বলে যে যাও সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা ফমান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ।
يعني বদি কি জাযা উসি কদর বদি হে
ফমান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, অর্থাৎ অন্যায়ের শাস্তি ঠিক ততটাই যতটা অন্যায় করা হয়েছে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে আর ক্ষমার উদ্দেশ্য যদি সংশোধন হয় তাহলে তার প্রতিদান তার প্রতিপালকের নিকট সুরক্ষিত সংরক্ষিত থাকবে। এই সাহসিকতা ও নিদর্শনের সাথে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব সব সব ধর্মের উপর প্রমাণ করাই সে যুগে তার কাজ ছিল যখন সে দেশে ইংরেজদের রাজত্ব ছিল। চার্চের চার ছিল ক্ষমতার তুঙ্গে, তবুও তিনি প্রকাশ্যে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্বে চ্যালেঞ্জ দিয়েছেন আর কোনো ধরনের ভয়কে ধারে কাছে আসতে দেননি। কেননা তিনি আল্লাহ তাআলার সেই প্রত্যাদিষ্ট মহাপুরুষ ছিলেন যাকে আল্লাহ তাআলা এই যুগে বা সে যুগে মহানবীর দাসত্বে প্রেরণ করেছেন, আর এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন যেন তিনি সেই শিক্ষার প্রসার এবং প্রচার করেন। তাঁর রচনাবলী এবং শিক্ষায় আমরা এই বিষয়ে দেখতে পাই, আর এই বিষয়কেই আজ আমরা অর্থাৎ জামাতে আহমদিয়া প্রচার করে চলেছে। অথচ এরা আহমদিয়া জামাতের বিরুদ্ধে অভিযোগ আরোপ করে যে আহমদিরা পবিত্র কোরআন বিকৃত করছে বা কোরআনে পরিবর্তন করছে না। আজবিল্লাহ, পবিত্র কোরআনের প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলছেন যে কোরআন শরীফের প্রয়োজনীয়তার একটি বড় প্রমাণ হলো পূর্ববর্তী গ্রন্থাবলী, অর্থাৎ মুসাফ কিতাব থেকে তোরাত থেকে ইঞ্জিল পর্যন্ত সব কিতাবেই কেবল একটি বিশেষ জাতি অর্থাৎ বনে ইসরায়েলকে সম্বোধন করে, আর পরিষ্কার ও স্পষ্ট ভাষায় বলে যে এর শিক্ষা সর্বসাধারণের জন্য নয় বরং বনে ইসরায়েল পর্যন্ত এর শিক্ষা সীমাবদ্ধ। কিন্তু পবিত্র কোরআন সারা পৃথিবীকে সম্বোধন করে, কোনো বিশেষ জাতিকে নয়, বরং স্পষ্ট ভাষায় বলে যে এটি সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে সবার সংশোধনের উদ্দেশ্যে। অতএব সম্বোধিত লোকদের দিক থেকে তোরাত এবং কোরআনের শিক্ষার মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে, যেমন তোরাত বলে হত্যা করো না এবং কোরআন বলে হত্যা করো না। বাহ্যত কোরআন কোরআনের সেই আদেশেরই পুনরাবৃত্তি বলে আছে বলে মনে হয়, কিন্তু এটি পুনরাবৃত্তি নয়, বরং তওরাতের এই নির্দেশ কেবল বনি ইসরায়েলের জন্য প্রযোজ্য এবং বনি ইসরায়েলকেই হত্যা করতে নিষেধ করে। অন্য কোনো জাতির বিষয় তওরাতের মাথা ব্যথা নেই, কিন্তু কোরআন শরীফের নির্দেশ সমগ্র পৃথিবীতে সম্পৃক্ত এবং মানব জাতিকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করে। একইভাবে কোরআন শরীফের বিধিনিষেধের মূল উদ্দেশ্য হলো সমগ্র মানব জাতির সংশোধন, কিন্তু তওরাতের উদ্দেশ্য কেবল বনি ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ। তিনি আরো বলেন, কোরআন তওহীদ এবং বিধিনিষেধের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে নতুন কি এনেছে যা তওরাতে ছিল না। এটি পাদ্রীদের একটি সম্পূর্ণ ভ্রান্ত দাবি। বাহ্যত একজন অজ্ঞ ব্যক্তি তওরাত দেখে প্রতারিত হবে যে তওরাতে তওহীদ রয়েছে আর ইবাদতের বিধিনিষেধ এবং বান্দার অধিকারের কথাও আছে। তাহলে নতুন এমন কোন বিষয় কোরআনের মাধ্যমে বর্ণিত হয়েছে? কিন্তু এতে সেই ব্যক্তি প্রতারিত হবে যে আল্লাহর বাণী নিয়ে কখনো চিন্তা করেনি। এটি স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত এমন অনেক বিষয় রয়েছে যার নাম গন্ধ তওরাতে নেই, যেমন তওরাতে তওহীদের সূক্ষ্মাতি সূক্ষ্ম স্তরগুলোর কোনো উল্লেখ নেই। অথচ কোরআন আমাদেরকে অবগত করে যে মূর্তি, মানুষ, জীবজন্তু, সৃষ্টির বিভিন্ন উপাদান, গ্রহ, নক্ষত্র এবং শয়তানের পূজা চর্চা থেকে আমাদের বিরত থাকার নামেই তওহীদ নয়, বরং তওহীদের তওহীদ তিনটি স্তরে বিভক্ত। প্রথম স্তর সর্বসাধারণের জন্য, অর্থাৎ তাদের জন্য যারা খোদা তালার ক্রোধ থেকে মুক্তি পেতে চায়। দ্বিতীয় স্তর বিশিষ্ট লোক বা বিশেষ লোকের জন্য, অর্থাৎ তাদের জন্য যারা সর্বসাধারণের তুলনায় অধিক ঐশী নৈকট্য লাভের জন্য বিশেষভাবে আগ্রহী। আর তৃতীয় স্তর বিশেষ বিশেষ লোকদের জন্য যারা নৈকট্যের পরম মার্গে উপনীত হতে চায়। তওহীদের প্রথম স্তর হলো খোদা ভিন্ন অন্য কারো উপাসনা না করা এবং সসীম ও সৃষ্ট বলে মনে হয় এমন প্রতিটি জিনিসের উপাসনা থেকে বিরত থাকা, তা পৃথিবী কিংবা আকাশে থাকুক না কেন। তওহীদের দ্বিতীয় স্তর হলো নিজের এবং অন্যদের সকল কাজে প্রকৃত কারণ বা প্রভাবক মনে করা এবং উপায় উপকরণকে এতটা গুরুত্ব না দেওয়া যাতে তা খোদা তালার শরীক সাব্যস্ত হয়। উদাহরণস্বরূপ এটি বলা যে জায়েদ না হলে আমার এই ক্ষতি হয়ে যেত, বকর না হলে আমি ধ্বংস হয়ে যেতাম। মানুষের উপর নির্ভরশীলতা ও শিরক, আর এটি তওহীদ পরিপন্থী। জায়েদ ও বকরকে বিশেষ কিছু মনে করে যদি এ কথা বলা হয় তাহলে এটিও শিরক। তওহীদের তৃতীয় স্তর হলো খোদা তালার ভালোবাসায় প্রবৃত্তির কামনা বাসনাকে পদদলিত করা, নিঃসত্তাকে তার শ্রেষ্ঠত্বের সামনে বিলীন করে দেয়া। এই তওহীদ তওরাতে কোথায়? অনুরূপভাবে তওরাতে জান্নাত ও দোজখের কোনো উল্লেখ পাওয়া যায় না। সম্ভবত কোথাও কোনো কোনো স্থানে ইঙ্গিত থাকতে পারে। একইভাবে তওরাতের কোথাও খোদা তালার পূর্ণাঙ্গীন গুণাবলীর উল্লেখ নেই। তওরাতে যদি এমন কোনো সুরা থাকতো যেমনটি কোরআন শরীফে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রয়েছে, তওরাতে যদি এটি থাকতো তাহলে খ্রিস্টানরা হয়তো সৃষ্টি পূজার এই বিপদ থেকে মুক্ত থাকতো। কিভাবে তওরাতে অধিকারের স্তরগুলো পুরোপুরি বর্ণনা করা হয়নি, কিন্তু কোরআনের শিক্ষাকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা, অর্থাৎ খোদা তাআলা তোমাদেরকে ন্যায়ের প্রতিষ্ঠা করার নির্দেশ দিচ্ছেন, এর চেয়ে অগ্রগামী হয়ে তোমরা অনুগ্রহ করো, এর চেয়ে অগ্রগামী হয়ে তোমরা মানুষের এমনভাবে সেবা করো যেভাবে কেউ আত্মীয়তার চেতনা নিয়ে সেবা করে। অর্থাৎ অনুগ্রহ করার মানসিকতায় নয়, বরং মানব জাতির প্রতি তোমাদের সহানুভূতির প্রেরণায় সহানুভূতি দেখানো উচিত, যেভাবে একজন মা সন্তানের প্রতি প্রদর্শন করেন। অনুরূপভাবে তওরাতে খোদা তালার সত্তা, তার একত্ববাদ এবং পূর্ণাঙ্গীন গুণাবলীকে যৌক্তিক দলিল দিয়ে প্রমাণ করে দেখানো হয়নি, কিন্তু কোরআন শরীফ এই সকল বিশ্বাস আর একই সাথে এলহামের প্রয়োজনীয়তা এবং নবুয়তকে বিভিন্ন যৌক্তিক প্রমাণের মাধ্যমে স্পষ্ট করেছে। এছাড়া প্রত্যেক বিষয়কে দার্শনিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা করে সত্যানুষ্ঠের জন্য একে বোঝা সহজ করে দিয়েছে। আর এইসব যুক্তি প্রমাণ কোরআন শরীফে এমন পূর্ণাঙ্গীন রূপে বিদ্যমান যে তা উপস্থাপন করার কারো সাধ্য নেই। যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে এমন কোনো যুক্তি প্রমাণ তুলে ধরা যা কোরআনে নেই, এটিও সম্ভব নয়। এছাড়া কোরআন শরীফের প্রয়োজনীয়তার আরেকটি বড় প্রমাণ হলো পূর্ববর্তী অর্থাৎ মুসার কিতাব তওরাত থেকে শুরু করে ইঞ্জিল পর্যন্ত সব কিতাবেই কেবল একটি বিশেষ জাতি অর্থাৎ বনী ইসরায়েলকে সম্বোধন করে আর পরিষ্কারভাবে বলে যে এদের হেদায়েত বা এতে বর্ণিত শিক্ষা সর্বসাধারণের জন্য নয়, বরং কেবল বনে ইসরায়েল পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু পবিত্র কোরআনের দৃষ্টিতে রয়েছে সমগ্র পৃথিবীর সকল জাতি, সমগ্র পৃথিবীর সংশোধন। বরং স্পষ্ট ভাষায় বলে যে এটি সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে সকলের সংশোধনের উদ্দেশ্য। পবিত্র কোরআনের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সংক্রান্ত আরও অনেক উদ্ধৃতি রয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এগুলো বর্ণনা করা হবে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر